তাহাজ্জুদের ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজকেও আমাদের সাথে কারি ছাপ আছেন। আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব, হামদে বারী তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনব। আর আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, কথা বলার জন্য মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা একটি বিষয় নির্ধারণ করেছি, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। দর্শক, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের সামনে বসি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখার জন্য, ভালো কিছু নিয়ত করে নেই, সে আমরা ভালো নিয়ত সহকারে তেলোয়া শ্রবণ করব। এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو. آمنت بالله صدق الله العظيم، وصدق رسوله النبي الأمين الكريم.
سبحان الله سبحان الله سبحان الله. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করি। আজকের বিষয়, যখনই অহংকারের কথা আসে বা অহংকার শব্দটা আমাদের শুনি আমরা, তখন আমাদের মন মানসিকতা টাকাওয়ালা ব্যক্তিদের দিকে চলে যায়। কেন? মানে সবার একটা ধারণা হয়ে গিয়েছে অহংকার তারাই করে যাদের কাছে টাকা আছে, সম্পদ আছে, তারাই অহংকার করে। কিন্তু কিতাবের মধ্যে অহংকার কোন কারণে আসে, কি কারণে অহংকার শুরু হয় মানুষের অন্তরে, তার আটটি কারণ লেখা হয়েছে। আটটি কারণে মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে অহংকার সৃষ্টি হয়। আর এই আটটি কারণের তিন নম্বরে গিয়ে সম্পদ আসছে। অহংকার শুরু হয় আটটি কারণে, এর মধ্যে তৃতীয় নম্বর হলো সম্পদ। আর আমাদের সমাজে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা এমন, অহংকার টাকাওয়ালা ব্যক্তিদের কাছে, অর্থাৎ টাকাওয়ালা ব্যক্তি যারা, অর্থ সম্পদ যার কাছে আছে, সেই অহংকারী হয়ে থাকে। কিন্তু কিতাবের মধ্যে যেটা পাওয়া যায়, আটটি কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে, আর তৃতীয় নম্বর কারণ হলো সম্পদ। এক নম্বর কারণ কি দর্শক শ্রোতা? এক নম্বর কারণ হলো ইলিম, জ্ঞান। যখন কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করে, তখন সে যখনই সে অর্থাৎ জ্ঞান অর্জন তো করে নিয়েছে, কিন্তু তার দৃষ্টিতে যারা জ্ঞান অর্জন করতে পারেনি তাদেরকে মনে হয় জাহিল, মূর্খ। আর সে ওই দৃষ্টিতেই অন্য অন্যদেরকে দেখে, এ তো লেখাপড়া জানে না, কিতাব পড়েনি, বা কোনো সার্টিফিকেট তার কাছে নেই, স্কুল কলেজে যায়নি, অর্থাৎ তার দৃষ্টিতে অপর ব্যক্তিরা মূর্খ এবং জাহিল, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। যখন এই চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসবে, তো বলা হয়েছে ইলিমের কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে, আর এটাকে এক নম্বরই রাখা হয়েছে। আর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ইবাদত, ইবাদতের কারণে মানুষের মধ্যে অহংকার আসে, যখন কারোর মধ্যে একটু ইবাদত বেড়ে যায়, ইবাদত বেশি করে। ইবাদত যে আমি করছি এটাও আল্লাহ তাআলার দেয়া একটা দান, আল্লাহ তাআলার দয়ায় আমি ইবাদত করছি, কিন্তু মানুষের মধ্যে এটার কারণে অহংকার চলে আসে। আর এক বুজুর্গ রহমাতুল্লাহি তাআলার ঘটনা, কয়েকজনের সাথে বাবা এবং ছেলে সফররত অবস্থায় ছিলেন, রাতে সবাই ঘুমিয়েছিলেন, বাবা ছেলে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। যখন তাহাজ্জুদের নামাজ শেষ হলো, ছেলে বাবাকে বলতে লাগলো, বাবা কাদের সাথে সফরে আসছেন, এরা তো ঘুমিয়ে কাটানোর জন্যই, সময় অতিবাহিত করার জন্যই আসছে মনে হয়। বাবা যে উত্তর দিয়েছে, যদি আমরা একবার হৃদয় দিয়ে এটাকে ভাবতে পারি, বাবার উত্তরটা কেমন ছিল। বাবা বলে, তুমি যদি ঘুমিয়ে থাকতে, তাহাজ্জুদ না পরে যদি ঘুমিয়ে থাকতে, এটাই তোমার জন্য ভালো ছিল। তাহাজ্জুদ পরে তুমি অহংকার হয়ে গিয়েছ, আসছে তোমার অন্তরে, তুমি অহংকারী হয়ে গিয়েছো। তাদের ঘুমটাও তো প্রয়োজন, তারা সফর করছে, তুমি মাত্র তাহাজ্জুদ পরেই এদেরকে হিংসা করা শুরু করছো, তাদেরকে ছোট করে দেখছো, তাদের তারা ইবাদত করছে না এই কথাটা বলছো, আরাম বেশি করছে এটা বলছো। কিন্তু না, তোমার এই তাহাজ্জুদের চাইতে তোমার ঘুমটাই উত্তম ছিল, ঘুমে থাকলে আর তোমার মধ্যে এই অহংকারটা আসতো না। আর তৃতীয় নম্বর বলা হয়েছে সম্পদ, যখন সম্পদ মানুষের কাছে আসে, তখন আশেপাশে ছোট বড় কাউকে সে তোয়াক্কা করে না, কারো দাম তার কাছে নেই, সবাইকে অবহেলা করে, সবাইকে ছোট দেখে। আর চার নম্বরে বলা হয়েছে বংশমর্যাদা, বংশমর্যাদার কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বিদায় হজের সময় ইতিহাস সাক্ষী যে ভাষণ দিয়েছেন, যে বয়ান করেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, ওই বয়ানের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে, দুনিয়াতে ইসলাম এই জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে, বংশ দেখে কেউ কারো সাথে অহংকার করতে পারবে না, বংশ নিয়ে কেউ অহংকার করবে না। কে জানে আল্লাহ তাআলার দরবারে কার পরিচয়, কার আমল সবচাইতে উত্তম, যার আমল আল্লাহ তাআলার দরবারে উত্তম বেশি, তাই সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে উত্তম, প্রিয়। বংশমর্যাদার কোনো প্রয়োজন নেই, তো বংশমর্যাদার কারণে অহংকার চলে আসে। আর পাঁচ নম্বরে বলা হয়েছে পদমর্যাদা, চেয়ার, আসন, দায়িত্ব, এইসব কারণে অহংকার আসে। এরপরে বলা হয়েছে ছয় নম্বরে সফলতা, যখন কোনো ব্যক্তি কোনো কিছু অর্জন করে, তার কথায়, তার কাজে সফলতা অর্জন হয়, সে কাউকে পরামর্শ দিয়েছে, সে অনেক কিছু অর্জন করেছে, সে একটা কাজ শুরু করেছে, এটায় ভালো কিছু অর্জন করেছে, সবাই একটা জিনিস কিনতে নিষেধ করেছে, ব্যবসা শুরু করতে নিষেধ করেছে, সে নিজের ইচ্ছায় সেটা করলো আর কামিয়াবি অর্জন করলো, তখন তার মধ্যে অহংকার চলে আসে। সবাই তো নিষেধ করেছে, কিন্তু আমার কথা এটা আমি করেছি, আজ আমি সফলতা অর্জন করেছি। এই সফলতা যখন তার মধ্যে চলে আসে, তখনও মানুষ অহংকারী হয়ে যায়। সাত নম্বরে বলা হয়েছে সুন্দর চেহারা, সুন্দর চেহারা ব্যক্তিদের আশেপাশে, যদি কোনো কালো ব্যক্তি বসে তবে হয়তো তার কাছে ভালো লাগে না, বা মানুষের চেহারা নিয়ে ঠাট্টা মস্করা করা, উপহাস করা, এই সুন্দর চেহারা ব্যক্তিদেরকেও বলা হয়েছে যে এদের মধ্যেও সুন্দর চেহারার কারণে অহংকার চলে আসতে পারে। এরপরে বলা হয়েছে শক্তি, শক্তির কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে, হয়তো বা শারীরিক শক্তি হতে পারে, জনবল হতে পারে, বা মানুষজন তার সাপোর্টে বেশি আছে, এ কারণেও হতে পারে। অনেকগুলো কারণ যেটা আমি বললাম, প্রায় আটটি কারণের কথা বলা হয়েছে অহংকার কোন কোন কারণে আসে। কিন্তু আমাদের সাধারণভাবে আমরা যেটা দেখি বা শুনি বা বুঝি, আমাদের একটা চিন্তা ভাবনা যাদের কাছে টাকা আছে তারাই বেশি অহংকারী হয়ে থাকে। এটাও আছে, কিন্তু তিন নম্বরে গিয়ে তাদের নামটা আসছে যারা টাকার কারণে অহংকারী হয়ে যায় বা অহংকার তাদের মধ্যে চলে আসে। দর্শক শ্রোতা, আজকের বিষয় অহংকার আমরা রেখেছি মোবাইলিকে দাওয়াত ইসলামী। রফিক ভাই আমাদের সাথে আছেন, আমরা আলোচনা শুনবো আজকের অনুষ্ঠানে অহংকার নিয়ে, যাতে করে আল্লাহ তাবারক ও তাআলা আমাদের হৃদয়টাকে, আমাদের কলবকে অহংকার মুক্ত একটি হৃদয় যেন আমরা পেতে পারি, বা অহংকার মুক্ত যেন আমাদের হৃদয়টাকে বানাতে পারি, তওবা করে বা এই অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে। শুনবো আলোচনা আমরা হামদে বাড়ি তালা আগে শ্রবণ করবো, এরপরে রফিক ভাই থেকে ইনশাল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকল গুনাহ তুমি আমার, দাও না মুছে ইয়া রব সকল গুনাহ তুমি আমার, দাও না মুছে ইয়া রব বানিয়ে দাও নিকার বান্দা, দাও না বানিয়ে ইয়া রব বানাও না নিকার বান্দা, তুমি মোরে ইয়া রব বানাও না হে খোদা তুমি আমারে নিষ্ঠাবান, বানাও না হে খোদা তুমি আমারে নিষ্ঠাবান, প্রিয়া যেন আমারে না রাখে ঘিরে ইয়া রব, রিয়া যেন আমারে না রাখে ঘিরে ইয়া রব সকল গুনাহ তুমি আমার, দাও না মুছে ইয়া রব নির্জন আধার কবরে ভয়, যাই না এমন থেকে নির্জন জায়গার নির্জন কবরে ভয়, যাই না আমারে মন থেকে হাশরে কি হবে আমার, নারাজ হলে ইয়া রব হাশরে কি হবে নারাজ হলে তুমি ইয়া রব, বড় গুনাহগার আমি দোযখ আমার প্রাপ্য মাওলা, বড় গুনাহগার আমি দোযখ আমার প্রাপ্য, দয়া করে ক্ষমা কর তুমি মোরে ইয়া রব, দয়া করে ক্ষমা কর, তুমি মোরে ইয়া রব, অসংখ্য অপরাধ আমার অগণিত অসংখ্য অপরাধ আমার অগণিত গুণা, বাঁচাও আমায় তোমার কঠিন আজাব হতে ইয়া রব, বাঁচাও আমায় তোমার কঠিন আজাব হতে ইয়া রব, সকল গুনাহ তুমি আমার দাও না মুছে ইয়া রব।
আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিক, আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। রফিক ভাই কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। আজকের বিষয়ে শুনছেন আশা করি, দর্শকদেরও জানিয়েছি যে কিছু কারণেই মানুষের মধ্যে অহংকার চলে আসে, আর এর মধ্যে অনেকগুলো কারণ দর্শককে শুনিয়েও দিয়েছি, আপনার থেকেও কিছু মাদানি ফুল আমরা শুনি।
মোটামুটি একটা আলোচনা হয়ে গেছে, আর যে বিষয়গুলোর কারণে মানুষের অহংকার চলে আসে সেটা আপনি তুলে ধরেছেন।
জি,
সত্যিকার অর্থে অহংকার এমন একটা মানে সূক্ষ্ম একটা চাল, শয়তানের একটা হাতিয়ার, যে কারণে অধিকাংশ মানুষ ধোকার মধ্যে থাকে। অধিকাংশ মানুষ অহংকার থাকা সত্ত্বেও মানুষ মনে করে যে আমার মাঝে অহংকার নেই, এবং সেটা প্রকাশও করে। কোনো ব্যক্তিকে আপনি যদি বলেন যে আপনি অহংকারী, সে সেটা মেনে নিতে পারবে না, কিন্তু সে কাজে কর্মে কথায় চিন্তায় চেতনায় আচার আচরণে কিন্তু এটা প্রকাশ করে যে তার মধ্যে অহংকার আছে। অহংকার যে শব্দটি, এটা মূলত সৃষ্টির সাথে যায় না, এটা একমাত্র স্রষ্টার জন্য। সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যে সম্পর্ক স্থাপন করে যে গুণটি, সেটা হচ্ছে বিনয়, নম্রতা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই সম্পর্কটা স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সম্পর্ককে স্থাপন করে। পাশাপাশি যখনই এই বিনয়, নম্রতা, নিজেকে তুচ্ছ জ্ঞান করা, এই বিষয়গুলো যখন মিনিমাইজ হয়ে যাবে, এর মধ্যে যখনই অহংকার চলে আসবে, তখন সৃষ্টি স্রষ্টা থেকে দূরে সরতে থাকবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হতে থাকবে। তো এই বিষয়গুলো যে যে মাধ্যম রয়েছে, কি কি ক্ষেত্রে অহংকার আসতে পারে, যেমন মেধা, প্রজ্ঞা, জ্ঞান রয়েছে, আপনি বলেছেন ক্ষমতা, সৌন্দর্য, মানুষের রূপ লাবণ্য, তারপর অর্থ, বিত্ত, বৈভব, এই যে বিষয়গুলো রয়েছে, যে যে বিষয়ে মানুষের অহংকার সৃষ্টি হতে পারে, সেই বিষয়গুলোকে আগে চিহ্নিত করতে হবে আমাদেরকে, আমরা যদি অহংকার থেকে মুক্ত থাকতে চাই। পাশাপাশি এই অহংকারের যে পদ মানে ছিদ্রগুলো রয়েছে, সেগুলোকে বন্ধ করতে হবে, অন্যথায় মানুষ অনেক সময় ধোকার মধ্যে থেকে যায়। কেননা শয়তান মানুষকে এই অহংকারের বেড়া জালের মধ্যে এমনভাবে তাকে জড়িয়ে ফেলে যে ওই ব্যক্তি ঘুণাক্ষরও বুঝতে পারে না যে আমি অহংকারের মধ্যে আছি,
অহংকারের মধ্যে আছি,
এবং এই ব্যক্তি যখন অহংকারের মধ্যে থাকে তখন তার কথাবার্তা চলাফেরা কথোপকথন আচার আচরণের মধ্যে এই বিষয়টা ফুটে ওঠে যেটা অহংকার, নির্ঘাত অহংকার। আর যে ব্যক্তি অহংকার করে সে বুঝবে কি করে? সার্বিকভাবে যদি আমরা এটাকে পর্যালোচনা করি, একটাই বিষয় আমাদের সামনে উপস্থিত হয়, প্রতীয়মান হয়, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। আমিত্ব আমি করেছি, এটা আমার দ্বারা হয়েছে, আরে আমি না করলে তো এই কাজ হতোই না। তো এইভাবে আমিত্ব আমার আমার দ্বারা আমি করেছি, এই বিষয়গুলো যখন প্রকাশ পায় অন্তর থেকে, যখন মুখে বের হয়ে আসে, তখনই সেটা সেই ব্যক্তি স্বীকার করুক বা না করুক, সে যে অহংকারের বেড়াজালের মধ্যে জড়িয়ে গেছে এটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা এই অহংকার আমরা যেটা আলোচনা করছি আজকে, এটা একমাত্র স্রষ্টার সাথে যায়, যিনি সব কিছু সৃষ্টিকারী, পরাক্রমশালী।
অহংকার তো তাকেই মানায়,
তারই সাথে এটা যায়, তাকেই মানায়।
সুবহানাল্লাহ,
আমাকে যে সৃষ্টি করেছে, যেই মহান সত্তা আমাকে সৃষ্টি করেছে, আমি যদি চিন্তা করি যে আমার যে সৃষ্টি হয়েছে কিসের দ্বারা, হয়তো আমি বলবো যে মাটির দ্বারা। তো মাটির দ্বারা যদি সৃষ্টি হয়েই থাকি, তাহলে মাটির বৈশিষ্ট্য কি? মাটির বৈশিষ্ট্য এমন, মাটি এমন একটা বিষয় যে অনেক সময় আমরা বলি না যে রাগ উঠলে, যখন ক্রোধ চলে আসে, মাটির দিকে তাকাতে হয়, মাটির মধ্যে শুয়ে যাও, মাটির মধ্যে গড়াগড়ি করো,
রাগ চলে যাবে।
কারণ এই ক্রোধ রাগ এটাও কিন্তু অহংকারেরই একটা বহিঃপ্রকাশ, যা মানুষের মধ্যে চলে আসে, শয়তান এটাকে মানুষের মাঝে পুশ করে দেয়। তো কাজেই রাগ তো প্রত্যেকেরই আসে, প্রত্যেক মানুষেরই আসে, কেউ সেটাকে প্রকাশ করে ফেলে, এটা তার মানবিক দুর্বলতা, কেউ প্রকাশ করে না, কিন্তু রাগ আসে। যেমন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা লোকমানের মধ্যে, যে আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নেবে না। অনেক সময় আমরা রাগে, ক্ষোভে, অহংকারে, দাম্ভিকতার কারণে, সেটা মেধার কারণেই হোক, রূপ লাবণ্যের কারণেই হোক, অর্থবিত্তের কারণেই হোক, যোগ্যতার কারণেই হোক, শ্রেষ্ঠত্বের কারণেই হোক, আমরা কিন্তু মুখ ফিরিয়ে নিই। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করছে যে আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নেবে না, আর জমিনে দাম্ভিকতা সহকারে চলাফেরা করবে, দম্ভ ভরে চলাফেরা করবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন। অনেক সময় অনেক মানুষ রয়েছে যে দেখবেন যে লুঙ্গিটা সে এমনভাবে পড়ে, টাকনুর নিচে তার জমিনের সাথে কি হয়, এটা ঘেঁচড়াতে থাকে, এটাও কিন্তু অহংকারের একটি লক্ষণ। নিষেধ করা হয়েছে টাকনুর নিচে কাপড় পরে দাম্ভিকতার সাথে চলতে। অহংকার, দাম্ভিকতা, আর যে মহানত্ব রয়েছে, আমাদের মাঝে কোনো মহানত্ব নেই। আমরা বলি না অনেক সময় আপনি খুব মহান, তো যে ব্যক্তি বলছে সে তো বলছে, সে তার হক আদায় করছে, সে সন্তোষ মানে খুশি করছে মানুষের, মুসলমানের অন্তরে খুশি দিচ্ছে। একজন মানুষ আরেকজনকে বলতে পারে, ভাই আপনি মহান, আপনি অনেক উদার, এটা সে প্রশংসা করছে,
তার আবেগ থেকে সে
বলতে পারে। আর তাও যদি হয় অন্তর থেকে, এমনটা না যে অন্তরে এক মুখে আর এক, তখন তো সেটা হবে হিপোক্রেসি, মানে কপটতা, যেটাকে আমরা ভণ্ডামি বলি। কিন্তু যে যাকে বলা হচ্ছে তার কি ধারণা করতে হবে? যাবি তুচ্ছ, নিজেকে তুচ্ছ জ্ঞান করতে হবে। প্রকৃত ব্যক্তি তখনই অহংকার থেকে মুক্ত থাকতে পারবে যখন সে কোনো ব্যক্তিকে তার সামনে যেই আসে তাকে সে তার চেয়ে শ্রেষ্ঠ
মনে করতে পারবে,
সেরা মনে করে, এবং নিজেকে তুচ্ছ জ্ঞান করে।
রাইট,
আর এটা যদি না করতে পারে তাহলে সে অহংকার মধ্যে পর্যবেসিত হয়ে যাবে, আর অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। কেননা হাদিসে পাকে আল্লাহ নবী ইরশাদ করেছেন, মুসলিম ও মিশকাত শরীফের হাদিসে এসেছে, যে যার অন্তরে এক জাররা অনুপরিমাণ,
আহা
অনু
পরিমাণ,
এমন একটা বিষয় যেটাকে খালি চোখে দেখা যায় না, ওটাকে দেখতে হলে কি করতে হয়, মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। অনু পরমাণু, পরমাণুটা হচ্ছে অনুর চেয়েও ছোট। তো এই অনু জাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আল্লাহ আল্লাহ,
প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের যে সুগন্ধ রয়েছে
সেটাও সে পাবে না,
তাও তার নাকে আসবে না। এখন প্রত্যেক ব্যক্তির এই বিষয়ে ভাবনা করা উচিত। মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যারা এই অনুষ্ঠান এই মুহূর্তে আমরা দেখছি, এই অনুষ্ঠানের সঙ্গে আমরা যারা রয়েছি, আমরা নিজেকে নিয়ে ভাবি। অনেক সময় আমার জাকির ভাই বললেন যে অহংকারের বিষয় যখন আসে আমরা মানুষের দিকে আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা চলে যায় যে হ্যাঁ ওই ব্যক্তি অহংকারী, আর ওর কাছে টাকা আছে, ওর কাছে মেধা আছে, প্রজ্ঞা আছে, যোগ্যতা আছে, ও তো অহংকারী, ও তো কথা বলে না, ওর দিকে তখন আমাদের মাইন্ডসেট, আমাদের থিঙ্কিংটা যে রয়েছে এটা কনভার্ট হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়, আমরা নিজেদেরকে ভাবি। বুদ্ধিমান ওই ব্যক্তি জাকির ভাই যে ব্যক্তি নিজের দোষ ত্রুটিগুলোকে অন্বেষণ করতে পারে,
রাইট?
আর আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামী যিনি প্রতিষ্ঠাতা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া সবসময় কিন্তু তার বয়ানের মধ্যে এই চিন্তা চেতনা আমাদের মাঝে দিচ্ছেন। এটা মানে আল্লাহর ওলিদের অনেক বড় একটা সিফাত, অনেক বড় একটা গুণ, যে সব সময় মানুষকে তারগিব দেয়া, তার ভুল শোধরানো, তাকে সঠিক পথে আহ্বান করা, এটা ওলি আল্লাহদের একটা সিফাত। নিজের সংশোধনের পাশাপাশি মানুষকে সংশোধন করা,
সুবহানাল্লাহ,
আর মানুষকে সংশোধনের আগে নিজেকে শুধরে নেয়া,
সুবহানাল্লাহ,
অর্থাৎ ওই বিষয়টার উপর নিজে আমল করা। একজন আল্লাহর ওলি কিন্তু সর্বপ্রথম যে কোনো নসিহত করার পূর্বে, যে কোনো মানুষকে সদুপদেশ দেওয়ার পূর্বে আগে ওই বিষয়ের প্রতি নিজে আমল করে। আমাদেরকেও এটা চিন্তা করতে হবে যে বিষয়ে আলোচনা করা হচ্ছে এটা আমার মাঝে নেই তো, আর যে ব্যক্তি এটা চিন্তা করবে সেই সফল কাম হবে। কেননা যে নিজের ভুল ত্রুটিগুলো, নিজের ঘাটতিগুলো, অপূর্ণতাগুলোকে যে অন্বেষণ করতে পারে, ফাইন্ড আউট করতে পারে, সে সেটাকে কি করবে, মেরামত করতে পারবে, সেটাকে রিপেয়ার করতে
পারবে,
আর যখনই সে রিপেয়ার করে উতরেও উঠতে পারবে তখনই সে সফল কাম হবে।
তখন তার মধ্যে যদি এই অহংকারের বিষয়গুলো আমরা চিহ্নিত করতে পারি, তখন আমরা নিজেকে অহংকার থেকে বাঁচাতে পারবো। অনেক যে আটটা বিষয় আমরা বললাম আজকের অনুষ্ঠানে যে কারণে মানুষের মধ্যে অহংকার আসে, এর পাশাপাশি আরও অনেকগুলো কারণ আছে। সুন্দর পোশাক পরার কারণেও কিন্তু মানুষের মধ্যে অহংকার আসে। সাধারণভাবে যদি আমরা দেখি রোডে ঘাটে, রাস্তায় বা এলাকায় যখন আমরা চলাফেরা করি, কোনো এক যুবক ভালো পোশাক বলতে তার যেটা পছন্দ, হাইফাইভাবে সে বের হলো, ডানে বামে যখন দেখে এলাকার ছেলেরা বা ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব নর্মাল পোশাক পরা আছে, তখন অহংকার চলে আসে, আরে কি পোশাক পরে আসছে। পোশাক পরিধানের মধ্যেও অহংকার চলে আসে। আচ্ছা, অহংকার যে আমরা করি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কলগুলো শুনবো দর্শক শ্রোতা। স্কুল জীবনে যে ছাত্রটা একেবারে ফার্স্ট বেঞ্চে বসে, প্রথম কাতারে বসে, আপনি কি কখনো দেখেছেন তাকে লাস্ট বেঞ্চে যেই ছাত্রটা বসত তার অফিসে চাকরি করতে? একটু ভাবার বিষয়, চিন্তার বিষয়। একটা দিন এমন ছিল যখন আপনার স্কুল লাইফ ছিল তখন আপনি ফার্স্ট বেঞ্চে বসতেন, আর লাস্ট বেঞ্চে যিনি বসত তার প্রতি আপনার অহংকার, মানে আমি তো সব জানি, সামনের বেঞ্চে বসি, আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেই, সব ছাড়ের পরা আমি শুনিয়ে দেই, লাস্ট বেঞ্চে যে বসে সে কিছু পারে না, সে কিছু জানে না, কিন্তু দুনিয়া এটাও দেখছে যে ফার্স্ট বেঞ্চে বসত সেই অহংকারী ছাত্র লাস্ট বেঞ্চের ছাত্রের অফিসে চাকরি করে, লাস্ট বেঞ্চের ছাত্রটা এখন তার বস, এটাও দুনিয়া দেখছে। একটা সময় আপনি অহংকার করতেন, আমি তো ভালো বয়, আমি তো ভালো পারি, আমি ভালো স্টুডেন্ট, প্রতিটা সাবজেক্ট আমি পড়া দিতে পারি। আজকে আপনার সেই অহংকার কোথায় গেল? আছে অনেক এমন উদাহরণ আছে, অহংকার ধূলিসাৎ করে দেয় মানুষকে, অহংকার আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে দেয়, অহংকার ছোটদেরকে দেখতে দেয় না, অন্ধ বানিয়ে দেয় আপনাদেরকে, আমাদেরকে। অহংকার গরিব লোকের দিকে আমাদের দৃষ্টি পড়ে না, অন্ধ হয়ে যায় আমরা। অহংকার হক কথাটা আমরা শুনি না, কান আমাদের মানে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়।
অহংকারের কারণে মানুষের চোখের মধ্যে
পর্দা পড়ে যায়,
অহংকারের জ্ঞান থাকে না,
থাকে না।
মানুষ তখন ভাবতে পারে না যে সে অহংকার করছে। অফিস হোক কিংবা আদালত হোক, আপনি স্কুলের কথা বললেন, যে তুলনামূলকভাবে যারা দেখবেন যে যাদের মধ্যে যারা পড়াশোনায় একটু ভালো
ভালো,
এখন সে যদি সবার সাথে মেশে তাহলে বুঝতে হবে ছেলেটা অহংকার মুক্ত। আর যদি তার মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকে যে না আমি ক্লাসে ফার্স্ট বয়, আমি সবসময় পড়াশোনা পারি, তখন সে ক্লাসে সবচেয়ে দুর্বল ছাত্রের সাথে সে কখনোই বন্ধুত্ব করবে না। আর যার মধ্যে অহংকার নেই সেই ওই দুর্বল ছাত্রের কাছেই যাবে, তাকেও পিক করার চেষ্টা করবে। ঠিক তদ্রূপ অফিস আদালতে যারা আছে, যারা একটু কর্মকর্তা টাইপের, বড় টাইপের, পদমর্যাদা যাদের, দেখবেন যে সচরাচর যারা একটা অফিস বয় থাকে তার সাথে সে ভালো মতো কথা বলে না, তার সাথে সে বকাঝকা দিয়ে কথা বলে, দাম্ভিকতার সাথে কথা বলে।
রাইট,
এই কথাবার্তার মাধ্যমেই সে বুঝিয়ে দেয় যেন সেই ছেলেকে যে তুমি ছোট, আমি তোমার চেয়ে বড়, তুমি পদেও ছোট, বয়সেও ছোট, শিক্ষায় ছোট, চিন্তায় চেতনায় ছোট, আমি তোমার চেয়ে বড়। এটাই হচ্ছে অহংকার।
এই বড়ত্বটাই যখন নিজের মধ্যে কাজ করে তখনই তার মধ্যে অহংকার আর অহংকারী হয়ে উঠে মানুষ,
আর এই বড়ত্বই তাকে ধ্বংসের দিকে
নিয়ে যায়। আমি যেটা বললাম স্টুডেন্টদের উদাহরণ দিতে গিয়ে, কে জানে কোথায় কখন কিভাবে আপনি অপদস্থ হবেন। আজ এই অহংকার নিয়ে আমরা দুনিয়া চলছি, হতে পারে এই অহংকার একদিন শেষ হয়ে যাবে আর আমাকে গিয়ে ওই ওই পথ আর ওই কাজ আর ওই স্থানে গিয়ে দাঁড়াতে হবে। তখন আপনার মনটা কেমন হবে, আপনার অবস্থাটা কেমন হবে, আপনার দুনিয়াটা কেমন লাগবে আপনার কাছে, তখন যে বিষয়গুলো নিয়ে আপনি অহংকার করছেন ওই দিনটা যদি চলে আসে। আল্লাহ বোঝার তৌফিক দিক। দর্শকের কয়েকটা কল শুনব, এরপর ইনশাআল্লাহ তাআলা শোয়েব ভাই থেকে আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার চেষ্টা করব। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি শুনতেছি। আমার কাছে এত ভালো লাগতেছে, আমার ফ্যামিলির আমার নানাতো সবাই মাদ্রাসা চ্যানেল শুনে, আমি অনেক মানুষকে মাদ্রাসা চ্যানেল শোনার জন্য বলতেছি। আমার জন্য দোয়া করবেন, আমার নানাতো সবাই দোয়া করবেন
ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ আজহার আহমদ আসিফ বলছিলাম কুমিল্লা থেকে। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আমারি মনে রে বাসনা।
আমিন আমিন আমিন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে বলতেছি। আপনাদের চ্যানেলটা চাইতে আমার খুব ভালো লাগে, আমার সপরিবার সহ আমি এই চ্যানেলটাই বেশিরভাগই দেখি, এবং যে জায়গায় যাই বেড়াইতে আমার আত্মীয়দের সবাইকে বলি আমি এই চ্যানেলটা চাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাও ভালো কাজ, আল্লাহ তাআলা কবুল করে নিক। সবসময় থাকেন দাওয়াত ইসলামের সাথে, মাদানী চ্যানেলের সাথে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া একদিন না একদিন আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ বশির রহমান, মহেশপুর ঝিনাইদহ। আমরা সবাই মিলে ফ্যামিলি দেখি, অনুষ্ঠানটা খুব ভালোই লাগে। মাদানী চ্যানেলের কি আশেষ ধন্যবাদ, মাদানী চ্যানেল থেকে অনেক মানুষ নামাজি হচ্ছে, আল্লাহর রহমতে বাংলাদেশে একটা ভালো চ্যানেল হয়েছে আর কি। আর আমাদের জাকির ভাইকে অনেক ধন্যবাদ তার এই ভালো ভালো অনুষ্ঠান করার জন্য।
মাশাআল্লাহ
মাশাআল্লাহ,
অনেক দূর ঝিনাইদহ থেকে আপনি আমাদেরকে কল করেছেন, না কখনো দেখা, না কখনো সাক্ষাৎ, না কখনো পরিচয়, এতটা মহব্বত ভালোবাসা একমাত্র দীন ইসলামের জন্য,
দীন ইসলামের জন্য,
হ্যাঁ একমাত্র আল্লাহ তার রাসূলের জন্য। আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি ঝিনাইদহের প্রতিটা ঘরে ঘরে এখন মাদানী চ্যানেল চলে আসবে, দেখবেন, দেখছেন আপনারা আরো দেখবেন ইনশাআল্লাহ।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে এতদিন পৌঁছয়নি সেখানেও ইনশাআল্লাহ তাআলা পৌঁছে যাবে
ইনশাআল্লাহ তাআলা। দর্শকের অনেকের অনুরোধ আসছে কালামের জন্য, আমরা এখনো নাতে রাসূলি শুনি নেই, আজকের অনুষ্ঠানে একটা নাত শুনি আমরা, এরপর ইনশাল্লাহ তাআলা ফেসবুকে যারা আছেন আপনাদের নামগুলো পড়ব, অনেক বড় বড় চিঠি আপনাদের আসতেছে ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই।
সাল্লাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাইকা يا رسول الله وسلم عليك يا حبيب الله چلا نا جائے پیا نبی دارے درود مکھے شاجیے نیے لوفے نی بارہا মতেরি বাহার লো ফেনি বরহ মতেরি বাহার হৃদয়কে আচল পালিয়ে নিয়ে পরসল্লাদে কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয়া হাবিবাল্লাহ তার মতো দিকে হুদা নবী তার মতো দিকে হুদানশীল তার মতো দিকে হুদানবীর তার মতো দিকে হুদানশীল প্রতিটি জায়গার অসহায়দেরকে প্রতিটি জায়গার অসহায়দেরকে দয়া করেন কাছে ডেকে নিয়ে পরসল্লারে কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি বাল্লা সাল্লারে কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কয়া হাবিবাল্লাহ সৌভাগ্য মণ্ডিত কর ঘরকে প্রিয় নবী এ সে কোন একদিন সৌভাগ্য মণ্ডিত কর ঘরকে প্রিয় নবী এ সে কোন একদিন গাইব গীতাবি শুভাগো মনের গাইব গীতাবি শুভাগো মনের পলক দয়াবার বিছিয়ে নিয়ে পরসল্লারে কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কয়া হাবিবাল্লাহ উম্মতের প্রতি কতই না প্রেম তার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যার মুছে দিছেন সব গুনাহ আমাদের মুছে দিছেন সব গুনাহ আমাদের নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে পরসল্লারে কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কয়া হাবিবাল্লাহ এমন করমা অরল স্বামী এমন করমা অরল স্বামী যারা মোল্লামায় কোনো নেকি নেই এমন করমা অরল স্বামী যারা মোল্লামায় কোনো নেকি নেই তবু দয়া করছেন অনবরত তবু দয়া করছেন অনবরত ঢেকে দিয়ে সল্লাল্লাহু কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কয়া হাবিবাল্লাহ সাল্লাদাই কয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি কয়া হাবিবাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের সাথে অনেকে আছেন ফেসবুকে, অনেক কয়েকজনের নাম নিব কমেন্টসগুলো পড়ব ইনশাল্লাহ তাআলা। এরপর আবারও আজকের যে বিষয় আমরা রেখেছি অহংকার, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তাআলা। নাজমুল আত্তারি ভাই আমাদের সাথে আছেন, জিজ্ঞাসা করছেন জাকির ভাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া এবং মহাব্বত আর ভালোবাসায় আল্লাহ তাবারক তাআলা খুব ভালো রাখছেন ভাইয়া। এরপরে হেলাল রেজা কাদেরী ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন তিনি। আরেকজন খুবই বড় একটি কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়টি খুবই সুন্দর মাশাআল্লাহ। আপনাদের এমন এমন মাদানী ফুলগুলো আমাদেরকে দেওয়ার জন্য সত্যি মনের কথা, মানে আজকের বিষয় আপনার কাছে ভালো লেগেছে এটাই আপনি বলতে চেয়েছেন এবং সত্য কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। আরেকজন বললেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখি ভালো লাগে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাজশাহী থেকে দেখছি, খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, কালামটি শুনতে চাই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই, আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ, একটা হামদে বাড়ি তালা শুনতে চাই, ইনশা আল্লাহ তালা সাথেই থাকবেন। নূরজামান ইসলাম, নূরজামান ইসলাম দিনাজপুর থেকে কমেন্টস করেছেন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আজকে অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন হয়েছে। জাকির ভাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, বিদায় আপনাদের সামনে আছি আর অনুষ্ঠানে বসছি। দোয়া করবেন যেন সবসময় ভালো থাকি, সবসময় আপনাদের সাথে থাকতে পারি, এজন্য দোয়া করবেন। আজকের বিষয় অহংকার। আর অনেকগুলো কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে। যখন রফিক ভাই ভালো একটা স্থানে কোনো ব্যক্তি পৌঁছে যায় বা তার পদমর্যাদা সে পেয়ে যায় বা আপনার একটা সময় আসে না মানুষের যে সে ভালো কিছু অর্জন করলো, ভালো কিছু পেলো, ভালো কিছু করলো, ওই টাইমটায় গিয়ে তার মধ্যে অহংকার চলে আসে। তার যে ফ্রেন্ড সার্কেল ছিল, বন্ধু বান্ধব ছিল, এলাকার ভাই ব্রাদার ছিল, তাদের সাথে মিশতে, তাদের সাথে কথা বলতে, তাদের সাথে চলাফেরা করতে, তার মধ্যে ওই ব্যক্তির মধ্যে তখন একটু কি কাজ করে তখন জানি, একটা ভিন্ন চিন্তাভাবনা তার মধ্যে কাজ করে। এখন তো আমি বড় অফিসার হয়ে গেছি, এখন আমি বড় হুজুর হয়ে গেছি, বা এখন আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, বা হতে পারে এটাও বলতে পারে, অনেক মানুষ আগে স্বাভাবিকভাবে চলাফেরা করতো, মিডিয়ায় আসা শুরু করলো, এখন তো আমি মিডিয়ায় আসি, সাধারণ মানুষের সাথে কেন চলাফেরা করব, আগে যারা ছিল তাদের সাথে কেন, এই বিষয়টা আসলে কতটুকু সঠিক বলেন। এখন একজন মানুষ আমার কাছে কেন আসে, পরিচিত মুখটা, মুখ দেখেই তো আমার কাছে আসে, তাই না? মহব্বতে ভালোবাসা আমার কাছে আসে, কথা বলার চেষ্টা করে। এখন যদি আমি ভাব নিয়ে বসে থাকি, মুড অফ করে বসে থাকি, আমি তো অনেক বড় একজন ব্যক্তি, এখন আগে যারা যাদের সাথে চলতাম চলতাম, এখন আর টাইম নেই, আমার কাছে সময় নেই মেসেজের উত্তর দেওয়া বা রিপ্লে করা, কল রিসিভ করা, বা এলাকাতে গেলে, বন্ধু মহলে গেলে তাদের সাথে বসা, ভালো মন্দ দিয়ে একটা কথা বলা, এখন আর এই রকমের মন মানসিকতা কেন পরিবর্তন হয়, যেগুলো কি
পরিবর্তন হওয়ার কারণ আছে। মানুষ যখন দেখুন, একজন শিশু, একটি শিশু যখন ছোট থাকে না,
জি,
তখন তার মধ্যে কোনো চিন্তা চেতনা কাজ করে না। হ্যাঁ, অনুভূতি থাকে, আপনি তাকে চিমটি কাটবেন সে কষ্ট পাবে, কান্না করবে, অনুভূতি, ফিলিংস এক জিনিস, চিন্তা চেতনা এটা আরেক জিনিস। আর এই ফিলিংসটা যখন বড় হয় তখন এই ফিলিংসের যে ক্রাইটেরিয়া রয়েছে এটাও চেঞ্জ হয়ে যায়, ধরনটাও চেঞ্জ হয়ে যায়। তো মানুষ যখন যেভাবে ধীরে ধীরে বড় হয়, তার সাথে যদি তার চিন্তা চেতনাটাও যদি বড় হতে থাকে, তার মাইন্ডটাও যদি ব্রড হতে থাকে, উদার হতে থাকে, তাহলে কিন্তু সে যে বড়ত্বটা লাভ করে তার সাথে কিন্তু সে মিশে একাকার হয়ে যায়। অর্থাৎ সে তখন নিজের অবস্থানটা সর্বাবস্থায় তার নিজের যে, এটাকে কি বলবো আমরা, অস্তিত্ব,
জি,
তাকে হাইসিয়াত আমরা বলি বা সামর্থ্য বলি, যাই বলি না কেন, সেটাকে তার সবসময় মধ্যে নজর, মানে পেশে নজর রাখতে হয়, চোখের সামনে রাখতে হয় যে আমার হাকিকত এটাই, আমি মাটির তৈরি। এবং এর চেয়েও যদি দুধাপ বেরিয়ে বলতে হয় যে আমি দুই ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি। তো এই যে অস্তিত্বটা এটা মানুষকে কখনোই ভুলতে নেই। পৃথিবীতে সর্বপ্রথম যে অহংকারী ছিল দাম্ভিক, দাম্ভিকতা প্রদর্শন করেছে, সে হচ্ছে
শয়তান
ইবলিস।
জি,
তার ব্যাপারেও কোরআনে এসেছে যে আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে ইরশাদ করছেন যে তিনি বললেন যে কিসে তোমাকে বাধা দিয়েছে, আল্লাহ তাআলা বললেন যে কিসে তোমাকে বাধা দিয়েছে, আদমকে সিজদা করছো না? যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল আমি তার চেয়ে উত্তম। শয়তান বলছে আমি তার চেয়ে
উত্তম,
উত্তম
আল্লাহ তাআলার পানা।
আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে।
আহা,
আদম আলাইহিস সালামের ব্যাপারে কার উক্তি এটা? শয়তানের উক্তি। শয়তান নিজেকে শ্রেষ্ঠ মনে করছে যে আমি আগুনের তৈরি, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ তাআলার হুকুম যেখানে সিজদা করো। তো যখনই শয়তান যে আছে অস্বীকৃতি জানালো, তার উপর যখন লানাতের যখন তখ্ত তার উপর মানে অভিশপ্ত হয়ে গেল, সে মরদুদ হয়ে গেল, তার তাকে অভিশপ্ত করা হলো, এই দৃশ্য দেখার আগেই মানে পরিস্থিতির ঘটনা ঘটার আগেই ফেরেশতারা কি করলো? সবাই সিজদায় পড়ে গেল, সবাই সিজদায় পড়ে গেল। এই অবস্থায় যে শয়তান তো এখানে সে অহংকারের পরিচয় দিচ্ছে, কিন্তু ফেরেশতাদের মাঝে কোনো অহংকার নেই,
নেই
ফেরেশতাদের মাঝে কোনো আপনার, অর্থাৎ ফেরেশতারা এমন একটা উপাদান দিয়ে সৃষ্টি যে যারা সবসময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল,
সুবহানাল্লাহ,
আল্লাহর ফরমাবরদারির মধ্যে মশগুল,
তাদের কাজের
মধ্যে কোনো না আছে অহংকার, না আছে দাম্ভিকতা,
জি,
না আছে কোনো গর্ব। তো কাজেই অহংকার এবং এই অহমিকা এটাকে চিহ্নিত করতে হবে যে কী কী ক্ষেত্রে এগুলো আসে। যদি যদি চিহ্নিত করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হব,
রাইট? তখন আমরা বাঁচতে পারবো না এই অহংকার থেকে, আমাদের
না অবশ্যই অবশ্যই বাঁচা যাবে না, এটা ধ্বংস অনিবার্য।
হ্যাঁ, আমরা যখন কোনো ব্যক্তি যখন গাড়ি চালায় তো সে কোন সাইড দিয়ে যাবে, কতটুকু স্পিডে যাবে, কতটুকু গতিতে যাবে, তার গাড়িতে কতজন লোক নিতে পারবে, এটার একটা মোটামুটি ধারণা তার মধ্যে আছে বিধায় তাকে এই গাড়িটা দেওয়া হয়েছে ড্রাইভ করার জন্য, চালানোর জন্য। যখন এতটুকু চিন্তা, এতটুকু জ্ঞান তার মধ্যে থাকবে না যে আমার গাড়িতে কতটুকু কতজন লোক উঠতে পারবে আর আমি কিভাবে কোন গতিতে গাড়িটা চালাবো, কতটুকু দূর আমি যাব, কতটুকু যেতে পারবো, এইটুকু যদি জানতে না পারে, সে না জানে, তখন সে ড্রাইভার না, আর তাকে চালাতে দিলে সে দুর্ঘটনা ঘটাবে। ঠিক আমি একজন ব্যক্তি কোন কোন কাজের কারণে আমার মধ্যে অহংকার আসতে পারে, কোন কাজের কারণে অহংকার আসছে বা কোন চিন্তা ভাবনার কারণে অহংকার আসছে, কি কারণে আসছে, যদি এটা না জানি তবে ওই অবুজ ড্রাইভারের মতো আপনি আমি দুর্ঘটনার শিকার হয়ে যাব। কেননা আমার লাইফটা, আমার জীবনটা একটা গাড়ির মতো, চলন্ত গাড়ির মতো, না? আমি যদি এটাকে কোথায় ব্রেক করতে হবে এটাও জানি না, কখন তেল মোবিল দিতে হবে এটাও জানি না, কখন পানি দিতে হবে এটাও জানি না, কখন পোশাক পরিধান করাতে হবে এটাও জানি না, কখন আল্লাহ তাআলার ভয় নিয়ে আসতে হবে এটাও জানি না। তো ওই যে ব্রেক ছাড়া গাড়ির মতো আমার জীবনটা চলছে, যে কোনো টাইমে আমি দুর্ঘটনায় পড়তে পারি, আমি অহংকার থেকে কিভাবে বাঁচবো এটাও জানতে হবে, কোন কোন কাজের কারণে, কথার কারণে অহংকার আসে এটাও জানতে হবে, আসে কেন এটাও জানতে হবে, চিকিৎসা কি আছে এটাও আমাকে জানতে হবে। অনেক মানুষকেই দেখা যায়, অনেকেই দেখা যায় এটা, যখন আল্লাহ তাআলা তাকে সম্মান দান করে, পদমর্যাদা দেয়, উন্নতির দিকে যায়, তখন তার ছোট যারা আছে, নিচের লেভেলের যারা আছে বা আগের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে সম্পর্কটা তার তখন দ্রুত হয়ে যায়। জিজ্ঞাসা করা, ফোন আলাপ করা বা রিপ্লে দেওয়া, এই কাজটা থেকে সে ধীরে 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 দূর হয়ে যায়। কেন? সে এখন নিজেকে অনেক বড় মনে করে। এটাকে জানতে হবে অহংকার, এবং এর চিকিৎসা কী আছে সেটাও আপনাকে আমাকে জানতে হবে, না হয়তো আমরা অনেক বড় দুর্ঘটনার শিকার হব কাল কিয়ামতের ময়দানে। দর্শকের দুই একটা
এর যে পরিণতি রয়েছে, সেই পরিণতিকেও সামনে রাখতে হবে, পরিণামকে, ধ্বংসকে। যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের যুগে, কোরআনের মধ্যে এসেছে যে বনি ইসরায়েলের যুগে এমন বহু জাতি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে। তো কাজেই আল্লাহ তাআলার যে এই যে ভয়াবহতা,
জি,
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব, শাস্তি, জাহান্নাম, এটাকেও সবসময় ভাবতে হবে। দেখুন, নম্রতা, বিনয় আল্লাহর ওলিদের মাঝেই কেন এত বেশি থাকে? কারণ তারা আল্লাহকে ভয় করেন,
আল্লাহকে ভয় করেন
সর্বাবস্থায়। তাদের মাঝে এই চিন্তা চেতনাই থাকে যে আমি যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে, আর মৃত্যুর আগে আগে সমস্ত কিছু, দুনিয়ার সাথে যত কিছু লেনদেন আছে সমস্ত কিছু ওনারা ক্লিয়ার করে রাখেন। কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথে আমরা কত মানুষের হৃদয়কে আমরা চূর্ণ বিচূর্ণ করেছি, ভেঙেছি, আঘাত দিয়েছি। সবাই এটা চিন্তা করতে হবে, প্রত্যেকেই চিন্তা করতে হবে যে আমি মানুষের সাথে কত দুরাচার করেছি, কষ্ট দিয়েছি। কথার মাঝে যদি প্রত্যেকটা কথার ক্ষেত্রে যদি আমার মাঝে তর্কের একটা ভাব সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে আমার মাঝে কিছু একটা আছে। তর্কে মানুষ যায়, তর্কের খাতিরে মানুষ তর্ক করে নেয়, কিন্তু সেই তর্কটা যেন কখনো সীমা লঙ্ঘন
না হয়,
না করে। ঠিক আছে, দুই একটা কথা বললাম, চুপ হয়ে গেলাম। যখন দেখলাম যে না এটা বাড়ছে, তখন এটা স্বামী স্ত্রীর মাঝেই হোক, যে কোনো
ভাই ভাইয়ের মধ্যে হতে পারে,
তখনই এখানে যখন সে সীমা লঙ্ঘন করবে তখনই সেখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আর আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ
করেন না,
করেন না। কেননা মানুষ হচ্ছে সসীম, সৃষ্টি হচ্ছে সসীম,
জি,
আর স্রষ্টা হচ্ছে
অসীম।
ইনফিনিটি যে শব্দটা আছে এটা স্রষ্টার সাথে যায়, সৃষ্টির সাথে না। আল্লাহ তাআলা মানুষকে সব কিছু দান করেছেন, হায়াত, মওত, রিজিক, সব কিছু, দৌলত, সব কিছু দান করেছেন। কিন্তু সব কিছুর মাঝেই একটা কি আছে, সীমাবদ্ধতা আছে। এই সীমার মধ্যে থেকেই মানুষকে চলাচল করতে হয়, আর আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। যখনই সে সীমা লঙ্ঘন করে, ওই সীমার বাইরে যায়, তার সক্ষমতার বাইরে সে কোনো কিছু করে দেখায়, তখনই কিন্তু সেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় মনে হয়। এই জন্য একজন মানুষকে উচিত সবসময় আল্লাহ তাআলার কাছে তওবা করা,
আল্লাহ
আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, যত বক্রতা আছে, জটিলতা আছে, নিফাক আছে, মুনাফিকাত আছে, কপটতা আছে, হিপোক্রেসি আছে, আমার অন্তর থেকে দূর করে দাও,
দূর করে দাও আল্লাহ,
আমার অন্তর থেকে বের করে দাও, আমার জাহিরকে এবং বাতিনকে এক করে দাও। যেভাবে তুমি আমার বাহ্যিকতাকে তুমি সুন্দর করে দিয়েছো, আমার অন্তরকেও তেমন করে সুন্দর করে
সুন্দর করে দাও।
এই যে অন্তর এবং আত্মিক এবং বাহ্যিকতার যে মিল, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর অন্তরে একরকম, বাইরে আর একরকম, এটা হচ্ছে মুনাফিকাতের আলামত, মুনাফিকের আলামত। এর থেকে মানুষকে পানা চাওয়া উচিত, আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত যে আল্লাহ আমাকে ঠিক তেমনই বানিয়ে দাও তুমি, যেমন তুমি পছন্দ করো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাইট।
আর তোমার পছন্দকারী বান্দাদের মাঝে আমাকে অন্তর্ভুক্ত করে নাও, তাদের পিছে পিছে আমাকে চলার তৌফিক দিয়ে দাও। এই যে এটা হচ্ছে নম্রতা, বিনয়ের, মানে বিনয় প্রাপ্তির, নম্রতা প্রাপ্তির একটা মাধ্যম দোয়া। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, আমরা শুনেছি,
জি,
পাশাপাশি এও জানি দোয়া মুমিনের হাতিয়ার। আরও শুনেছি আমরা যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, অর্থাৎ মূল, আসল। তো কাজেই দোয়া মানুষকে সর্বাবস্থায় করা উচিত, যেখানেই নিজের অপূর্ণতা লক্ষ্য করা যায়, যেখানেই নিজের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়, সেখানে
দোয়া করা উচিত।
আমার এই ত্রুটি, আমার এই দোষ ত্রুটিকে তুমি
দূর করে দাও,
দূর করে দাও,
আমাকে নেক বানিয়ে দাও,
আমাকে নেক বানিয়ে দাও।
দর্শক শ্রোতা, ভাবার চিন্তার বিষয়, অহংকার নিয়ে যে কথাগুলো আজকে আমরা বলছি, আরো কয়েকটা কথা বলার আছে আপনাদের সাথে। দর্শকের কল শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও আলোচনায় ফিরবো। যে কল শুনিয়ে দিন দর্শকের।
আমি বগুড়া থেকে বলছি, আমি একটু নাচ শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা।
ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার একটা ইচ্ছা ছিল অনুষ্ঠানটা থেকে যদি একটা কালাম শুনতে পারতাম, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি।
মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া বাদুগর থেকে শোনানো যদি সম্ভব হয়, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। অনুষ্ঠান দেখছেন আর আপনি অনুরোধ করবেন আপনার চ্যানেলে আপনি নাচ শুনতে চাইবেন, আর শোনাবো না এমনটা নয়, অবশ্যই শোনাবো যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। আমাদের সোহেব ভাই আছেন সাথে, চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
মোহাম্মদ মুক্তার মিয়া, আমি নরসিংদীর মাদানী থেকে বলছিলাম। মানে মাদানী চ্যানেল আমি নিয়মিত দেখি, খুব ভালো লাগে আমার কাছে। আমার পরিবার, আমার আম্মা, আমার ওয়াই, তারা সবাই মনোযোগ সহকারে নিয়মিত দেখে, ভালো লাগে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাসায় সবাই মনোযোগ সহকারে দেখে, আপনিও দেখেন সব সময়, আল্লাহ বরকত দান করুক ইনশাআল্লাহ তাআলা। দেখবেন এই মাদানী চ্যানেল একদিন আপনার আমার পরিবারের মধ্যে পরিবর্তন এনে দিবে। অনেক পরিবার, অনেক পরিবার হয়তো আমরা সবার কাছে যেতে পারি না, সবার অভিমতগুলো আমরা শুনতে পারি না, আবেগের কথাগুলো আমরা নিতে পারি না। হাজারো পরিবার আছে পৃথিবীতে, লক্ষ পরিবার আছে মাদানী চ্যানেলের মাধ্যমে যার পরিবারের অশান্তি দূর হয়েছে, শান্তি এখন আসছে ফিরে, ঝগড়াঝাটি দূর হয়ে গিয়েছে, মহাব্বত চলে আসছে, আর বাবা সন্তানের কথা শুনতো না, সন্তান মায়ের কথা শুনতো না, অনেক প্রবলেম ছিল। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে এমন অনেকেরই অভিমত আমরা পেয়ে থাকি, শুনে থাকি, আপনাদের ফিডব্যাকের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, কলের মাধ্যমে আপনারা আমাদেরকে জানান যে আমাদের পরিবারটা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে এভাবে পরিবর্তন হয়েছে। শুধু
তাই নয় জাকির ভাই, মাদানী চ্যানেলের মাধ্যমে মূল্যবান সম্পদ ঈমান,
ঈমান হেফাজত হচ্ছে,
এটাও মানুষের অর্জন হয়ে যায় অনেক সময়।
আলহামদুলিল্লাহ
অনেক অমুসলিম কল করে অনেক সময় প্রায়শই বলেন যে আমাকে কলেমা পড়ি মুসলমান
মুসলমান করে দেয়
এই মাদানী চ্যানেল দেখতে দেখতে।
আলহামদুলিল্লাহ
এই মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষের আমলও শুদ্ধি হচ্ছে এবং পাশাপাশি তার ঈমানও নসিব হচ্ছে
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া। পরবর্তী কল দেন।
আমার নাম সাদিয়া বিশ্বাস, আমি পঞ্চগড় দাওয়াতের আরজ করছি। আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগে, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। জাকির আঞ্জার আপনার সবাই কেমন আছেন? আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো ইমদাদ কুন ইমদাদ কুন।
মাশাআল্লাহ, মানকাবাদ, ইমদাদ কুন ইমদাদ কুন, মানকাবাদ শুনতে চেয়েছেন আপনি। সুক্রিয়া সিফাত সাথে থাকার জন্য, সবসময় থাকেন আপনি সাথে আমাদের, ধন্যবাদ জানাই। আল্লাহ তালা ভালো রাখুক আপনাকে, মোবাল্লিকে দাওয়াত ইসলামী হয়ে যান আপনি, আল্লাহ তালা আপনাকে মোবাল্লিক হিসাবে, দিনের দায় হিসাবে কবুল করে নিক। অনেক কথা বাকি রয়ে গিয়েছে, কালামও শুনি আমরা শোয়েব ভাই থেকে, একটু একটু করে শুনিয়ে দিন, এরপরে শেষ কিছু আলোচনা করবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তালা। জি
ডেকে না প্রিয় নবী তুমি মরে মদিনাতে, ডেকে না প্রিয় নবী তুমি মরে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আমার সালাম দিও গাজী নবীর দারে কেঁদে কেঁদে, আমার সালাম দিও গাজী নবীর দারে কেঁদে কেঁদে, প্রিয় নবীর রজা শরীফ যখন দেখবে মদিনাতে, প্রিয় নবীর রজা শরীফ যখন দেখবে মদিনাতে, মদিনার বীরহ কাতর করেছে হে প্রিয় নবী, হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে, ডেকে না প্রিয় নবী তুমি মরে মদিনাতে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা আলোচনা শুনছিলাম, আলোচনা করছিলাম দর্শক শ্রোতা অহংকার নিয়ে। অহংকারের কারণে মানুষ কতটা ধ্বংসের পথে চলে যায়, অহংকারের কারণে মানুষ মানুষ থেকে কতটা পৃথক হয়ে যায়। অহংকারী ব্যক্তির কাছে সহজে কেউ যেতে চায় না, অহংকারী ব্যক্তির কাছে সহজে কেউ, অহংকারী ব্যক্তির অফিসে কেউ জব নিতে চায় না, অহংকারী ব্যক্তির কাছে কোনো কাজের জন্য কেউ যেতে চায় না, অহংকারী ব্যক্তির কাছে কোনো সুপারিশের জন্য কেউ যেতে চায় না, অহংকারী ব্যক্তির কাছে সৎকা দান সৎকার জন্য কেউ যেতে চায় না, যাওয়ার আগেই বলে আরে কি যাবো, এ লোকটা না অনেক অহংকারী, দিবে ১০,০০০ টাকা, শোনাবে দুনিয়ার কথা। আবার আপনি জবের জন্য যাবেন, বলবে আরে ভাই এর অফিসে জব করার চাইতে অন্য কোথাও করা ভালো, জব তো দিয়ে দিবে, চাকরি তো হয়ে যাবে, কিন্তু এ যে অহংকার নিয়ে যে কথাগুলো বলে এগুলো সহ্য করার মতো না। এমন আছে হয়তো আপনি যে অহংকার করছেন আপনার সামনে কেউ বলে না, অহংকারের কারণেই বলে না, কিন্তু মানুষ পিছনে এই কথাগুলো বলে আপনাকে আমাকে অহংকারের কারণে। আবার বলে যে যে কথাগুলো বলল, এমনও আছে, এমনও দেখছি, রফিক ভাই হয়তো বা জানেন বা শুনছেন এর আগেও, মানুষ যখন ভালো একটা পদ পেয়ে যায় তখন যে চেয়ারটায় সে বসে ওই চেয়ার নিয়েও তার মধ্যে অহংকার চলে আসে। এই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করতে অনেক সময় পাড়ি দিয়েছি, অনেক কিছু করেছি, এই চেয়ারে যে সে বসতে পারে না, এই চেয়ারে বসার জন্য যোগ্যতা দরকার, এই চেয়ারে বসার জন্য সময়ের দরকার, মানে এই যে এক কেন বলছেন এগুলো, একবার নিজেকে চেক করে দেখেন তো, বলার কারণ কি, কারণটা কি এখানে বলার, কেন আপনার চেয়ারে বসলে কি আপনার চেয়ারের সম্মান কমে যাবে, ওটা ভিন্ন কথা কি বসা না বসা ওটা পরের বিষয়, যদি আপনার মধ্যে এটা চলে আসে যে আমার চেয়ারে কেন বসবে, একবার ভাবেন তো কেন আসছে চিন্তা ভাবনা আপনার মধ্যে, কেন আসলো, আপনি বড় তাই, আপনার অনেক গুণ তাই, আপনার সার্টিফিকেট অনেক ভারী তাই, কেন আসছে এই কথাটা আপনার মধ্যে, কে বসবে কে বসবে না এটা হলো ব্যক্তির ব্যাপার, যে না আমার বসের চেয়ার এটা বা আমার আমার সম্মানিত ব্যক্তির চেয়ার, আমি এখানে বসতে পারি না, আমি বসবো না এখানে, ওটা ব্যক্তির। কিন্তু আপনার মধ্যে যদি এটা আসে যেন এই চেয়ারে আমি বসি, এটা আমার চেয়ার, আর এই চেয়ারটা পাওয়ার জন্য আমাকে অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে, একবার ভাবি কেন হয় এটা।
মানুষ জাকির ভাই,
জি,
প্রত্যেকটা মানুষ হচ্ছে, মানুষের যে অস্তিত্ব রয়েছে এটা কিন্তু দুর্বলতার, মানে মানবিক যে দুর্বলতা রয়েছে এটা প্রত্যেকটা মানুষের মাঝে আছে।
আছে,
মানুষ যখন ভুল করে যে কোনো কাজ, সে অহংকার করে, ক্রোধ করে, রাগ করে,
জি,
পাশাপাশি তার মাঝে যখন মানে কনভার্ট যদি না হয়, সে তার মধ্যে যদি পরিবর্তন না আসে, ওই চিন্তাধারা না আসে, ওই ভুলের মধ্যেই যদি সে থাকে, তবে তো তার ধ্বংস অনিবার্য।
রাইট,
মানুষ অহংকার মানুষের দ্বারা প্রকাশ পেতেই পারে, রাগ ক্ষোভ তর্ক বিতর্ক কর্কশ কথা দুটো মানে ঝাড়ি মেরে বকা মেরে কথা বলা, এগুলো এটা হচ্ছে মানবিক দুর্বলতা, এগুলো আসতেই পারে, কিন্তু তার উপরে অটল থাকা, সেখান থেকে প্রত্যাবর্তন
না করা,
এটা খারাপ,
এটা খারাপ বিষয়।
কেননা অহংকার যেটা আছে আমি পূর্বেও বলেছি, এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে
আসে,
এটা মানুষের এমনটা নয় যে সহজাত প্রবৃত্তি এটা তার মধ্যে থাকবেই করবেই, এমনও না,
না না না,
আছে, যাকে আল্লাহ হেফাজত করে তার মাঝে নেই,
নেই,
এমন অনেক আল্লাহর ওলি আছেন, অনেক মহা মহান ব্যক্তি যারা আছেন তাদের মাঝে নেই। কিন্তু বলার উদ্দেশ্য হলো যখন কোনো ব্যক্তি কারোর সাথে কথা বলে না, কিংবা দেখা গেল কেউ গেল সে দেখা গেল অন্য মনস্ক হয়ে আছে, তো তার মানে এই নয়, এটাও ধরে নেওয়া যাবে না যে সে অহংকারী, এমনও হতে পারে তার যে অন্তরের কাইফিয়াত এখন অন্যরকম,
অন্যরকম,
সে হয়তো অন্য কোনো দুনিয়ায় আছে,
রাইট,
কিংবা সে কাজের মাঝে এতটাই ব্যস্ততা, এতটাই তার মাঝে টেনশন আছে যে সে মন খুলে কথা বলতে পারছে না, এখন সেক্ষেত্রে তার সম্পর্কে এই ধারণা করে বদগুমানি করে আমি কেন গুণাগার হব যে এই লোকটা অহংকারী আমার সাথে কথা বলে না। হ্যাঁ, মানুষের কাইফিয়াত বুঝতে হবে, যে কোনো কিছু বুঝে কথা বলতে হবে। আচ্ছা, অহংকার কি, অনেক সময় আমরা এটাও জানি না অহংকার যে কাকে বলে এটাও আমরা জানি না। যেমন এক ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে এরশাদ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে মানুষের উত্তম কাপড় পরা, উত্তম জুতো পরানো, নতুন কোনো কাপড় সুন্দর কোনো জুতো পরা, পোশাক পরা, এটাও কি অহংকার হবে? আল্লাহ নবী তদুত্তরে এরশাদ করলেন যে, আল্লাহ নবী এরশাদ করলেন যে অহংকার, আল্লাহ তাআলা সুন্দর এবং আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে পছন্দ করেন। অহংকার হলো, মূলত অহংকার হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বেপরোয়া হয়ে যাওয়া, আল্লাহ তাআলার আনুগত্য থেকে বেপরোয়া হয়ে যাওয়া এবং মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছতা ছিল করা, এটাই হচ্ছে অহংকার। তো এখন কোনো ব্যক্তি যদি কাউকে অবজ্ঞা না করে, তুচ্ছতা ছিল না করে এবং
সে সুন্দর পোশাক পরে,
সে সুন্দর পোশাকও পরছে, সৌন্দর্যতা, সুন্দর পোশাক সুন্দর জুতো পরিধানের আগে ভালো ভালো কিছু নিয়ত থাকা উচিত, যে আমি এই পোশাক কেন পরিধান করছি। যেমন আমির আহলে সুন্নাত শেখে তরিকাত, তিনি এক কাপ চা পান করার তিনি 40টা নিয়ত তিনি বর্ণনা করেছেন, যে এক কাপ চা মানে বিফোর ড্রিঙ্কিং আ কাপ অফ টি, এক কাপ চা পান করার আগে তিনি বলেছেন যে মানে 40টা ইন্টেনশন তিনি নিয়ত গুড ইন্টেনশন তিনি তুলে ধরেছেন, যে এই এই নিয়ত করা যেতে পারে এক কাপ চা পান করার আগে, যে আমি এর মধ্যে কিছু নিয়ত এমনও রয়েছে যে আমি এই চা পান করে আমার মধ্যে যে প্রাণবন্ত যে চলে আসবে, প্রাণচঞ্চলতা যে চলে আসবে, এর দ্বারা যে শক্তি সঞ্চার হবে, এর দ্বারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবো, আমি কোরআন তেলাওয়াত করবো, আমি নামাজ পড়ব, আমি দিনের কিছু কাজ করব, আমি কিছু কিতাবাদি লিখব, আমি কিছু খেতাবাত করব, আমি কিছু দর্স দেব। তো এইভাবে মানে অনেকগুলো নিয়াত তিনি লিখেছেন, যে এক কাপ চা পান করার আগে। তো যে কোনো কাজ, একটা উত্তম পোশাক হোক কিংবা উত্তম জুতো হোক, সুন্দর পোশাক হোক, সেটা পরিধান করার পূর্বে তার নিয়ত কী ছিল সেটাও দেখতে হবে,
রাইট?
সেটাও যদি এই নিয়ত থাকে যে না, মানুষ আমাকে ভালো বলবে, উত্তম পোশাকে আমি আছি, মানুষ আমাকে অন্যরকম কিছু ভাববে, তাহলে তো এই নিয়তের মধ্যে কোনো কল্যাণ নেই,
কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ রয়েছে।
তো কাজেই যে কোনো কাজ করার পূর্বে ভালো ভালো চিন্তাভাবনা থাকতে হবে, নিয়ত থাকতে হবে, আর অহেতুক মানুষের সম্পর্কে বদগুমান, মানুষের সম্পর্কে কুধারণা করাটাও, এটাও বিপদ থেকে খালি না, মানুষকে বিপদের দিকে ধাবিত করে, ধ্বংসের দিকে ধাবিত করে। তো কাজেই মানুষকে একটাই জিনিস আমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম, যে মানুষকে কোনোভাবে অবজ্ঞা করা যাবে না, এবং আল্লাহ তাআলার যে খুফিয়া তদবির রয়েছে আমাদের ব্যাপারে, আল্লাহ তাআলা কী রেখেছেন আপনার সাথে আমার সাথে আমরা জানি না, যে আমাদের শেষ পরিণতি কি হবে, ঈমানের সাথে হবে নাকি বেঈমান হয়ে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই যে গোপন রহস্য খুফিয়া তদবির, সে সম্পর্কে আমাদের ভয় করা উচিত,
ভয় করা উচিত, রাইট?
অর্থাৎ আল্লাহর আনুগত্যর ব্যাপারে কখনো বেপরোয়া হওয়া উচিত না, আল্লাহ তাআলার খৌফে খোদা, আল্লাহ তাআলার ব্যাপারে যে ভয় ভীতি রয়েছে, খোদা ভীতি, এটা থেকে কখনো উদাসীন হওয়া আমাদের উচিত,
হওয়া যাবে না, হওয়া উচিত নয়। দর্শক শ্রোতা, একবার আমরা যদি দেখি যে আমাদের সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, তাদের মধ্যে কোন বিষয়টা না ছিল, প্রতিটা বিষয় তাদের মধ্যে ছিল, সম্পদ দেখি তাদের মধ্যে ছিল, উচ্চ বংশমর্যাদা তাদের মধ্যে ছিল, সুন্দর চেহারা তাদের মধ্যে ছিল, ইলমে দিন তাদের মধ্যে ছিল, পদমর্যাদা তাদের মধ্যে ছিল, সব বিষয় তাদের মধ্যে ছিল, ছিল না তো এই রোগটাই ছিল না, অহংকার। আর যদি অহংকার থাকতো তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতে পারতো না। সেই সাহাবা কেরামকে আমরা এত ভালোবাসি, এত মহাব্বত করি, আল্লাহ নবী ইরশাদ করেছেন যে কোনো সাহাবিকে যদি কেউ অনুসরণ করে তবে নাজাতের পথ পেয়ে যাবে। আমরা অনুসরণও করতে চাই, আবার তাদের মধ্যে যেটা নেই সেটাই আমরা গ্রহণ করতে চাই, এভাবে তো হবে না। বলা আছে না, দুই নৌকায় পা রাখা যায় না, আপনাকে এক নৌকাতেই উঠতে হবে। যদি হৃদয়টাকে পরিষ্কার করতে পারি, অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত আনতে পারি, তবে অহংকারটা আমাকে দূর করতে হবে, অহংকার থেকে আমার হৃদয়কে সাফ রাখতে হবে। যদি অন্তরকে অহংকার থেকে সাফ রাখতে না পারি, পরিষ্কার রাখতে না পারি, তবে সেই অন্তরে রসুলের মহাব্বত বা কতটুকু স্থায়িত্ব হবে এটাও আমার জানতে হবে। অনেকগুলো দিক আছে অহংকার চলে আসার। হজ করার পরেও অহংকার চলে আসতে পারে, হজ করার পরে, আমি তো এখন হজ করে আসছি, তো হজ তো দূরের কথা, হেরেম শরীফই যেতে পারেনি, মদিনার জিয়ারত করার পরে অহংকার আসতে পারে, আমি তো মদিনা দেখে আসছি, যতই কও যত কিছু বলো তোমরা কিন্তু মদিনা এখনও দেখতে পারোনি। অনেক প্রকারের অহংকার আসতে পারে মানুষের মধ্যে, যেগুলো নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছি। তো আমাদেরকে বাঁচতে হবে, বাঁচার পথ খুঁজতে হবে, এবং কিভাবে বাঁচা যায় চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে। যদি অহংকার থাকে, সারা জীবন ইবাদত করলাম আর অহংকারও ছিল, কি মূল্য রয়েছে সেই ইবাদতের, সেই আমলের, সেই পরহেজগারিতার? কোনো মূল্য নেই যদি অহংকার থাকে।
অনেক সময় মানুষ অহংকারকে আইডেন্টিফাই করতে পারে না, চিহ্নিত
করতে পারে না
যে কোন কথার মাধ্যমে অহংকার প্রকাশ পাচ্ছে, কোন কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে না। এজন্য আমি মনে করি, যেটা ব্যক্তিগতভাবে, যে তাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত সব সময় যে আল্লাহ আমাকে অহংকার মুক্ত রাখো, অহংকার থেকে মুক্ত রাখো।
রাইট।
আর অনেক সময় অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত বাচালতা, বকবক করা, মানে বেশি কথা বলার মাঝে ক্ষতি ছাড়া লাভ নেই,
লাভ নেই।
বেশি কথা বলার ক্ষেত্রে অনেক সময় অহংকার চলে আসে, মানে তার মধ্যে সেই কথার মধ্যে এমন কিছু কথা মিশ্রিত হয়ে যায়, চলে আসে, যে কথার দ্বারা প্রকাশ পেয়ে যায় যে এই লোকটা অহংকার করছে, কিন্তু যে বলছে সে কিন্তু বুঝতে পারে না যে আমি এই কথার দ্বারা অহংকার আমার প্রকাশ হয়ে গেছে অলরেডি। যারা শ্রোতা, কারণ বক্তা যখন বক্তব্য দেয় তখন কিন্তু সে বুঝতে পারে না, বুঝতে পারে যারা শ্রোতা, যারা শ্রবণ করে
জি
তারা বুঝতে পারেন যে এই লোকটা কি ফাউল করে গেছে, কি ভুল করে গেছে আর কি শুদ্ধ করে গেছে। তো কাজেই আল্লাহ তাআলাকে সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করা উচিত, আল্লাহ তাআলার কাছে দোয়াও করা উচিত যে আল্লাহ আমার যে ভুল ত্রুটি রয়েছে এগুলোকে দূর করে দাও,
দূর করে দাও,
আমাকে একজন সঠিক মানুষ হিসাবে, আমাকে একজন এমন মানুষ হিসাবে আল্লাহ তুমি আমাকে গড়ে ওঠার তৌফিক দাও যা তুমি পছন্দ করো, যা তোমার হাবিব পছন্দ করে।
আমিন আমিন আমিন। রাইট। এমনই দোয়াও করা উচিত এবং চেষ্টাও করা উচিত যাতে করে নিজেকে অহংকার মুক্ত করা যায়। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। এই মহামারী, আমি তো বলবো এটা অনেক বড় রোগ, যদি মানুষের মধ্যে একবার চলে আসে বের করা অনেক কষ্ট। আর এই অহংকার থেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে হেফাজত দান করুক, অহংকার মুক্ত জীবন আমাদেরকে দান করুক।
আমি এখন যে মহামারী চলছে তার চেয়েও ভয়ানক,
ভয়ানক এটা আসলে।
কারণ মহামারী মানুষকে তো শুধু মৃত্যুই দান করে।
হ্যাঁ,
এখন সে যদি ইমানের সাথে যায় সে জান্নাতি, কিন্তু অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না,
জান্নাতের ঘেরানো সে পাবে না। অহংকারী ব্যক্তি জান্নাতের ঘেরানো সে পাবে না। তো দোয়া করা উচিত সবসময়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মুস্তফা জানি রহমত পিলা খো সালাম শমাই বজমে হিদায়ত পিলা খো সালাম দূর নজদি কে দূরো নজদীক কে সুননে বালে ও কান কানে লালে করামত পেলা খো সালাম গৌসে আজম ইমাম মুতাকা জলবায় শালি খুদ রত পেলা খাজায় খাজি গান খাজগরি বেনাওয়াজ উসমাইন দিনো মিল লত পেলা খো সালাম ডালে দি কলব মে আজমতে মুস্তাফা সাইয়েদি আলা হযরত পেলা খো সালাম ফয়জ সে জিনকে লাখো নবা জীবনে ফয়জ সে জিনকে লাখো ইমা মে সজে উস আমিরে اہلِ سنت پیلا خو سلام مصطفیٰ جانِ رحمت پیلا خو سلام شمعِ بزمِ ہدایت پیلا خو سلام.
الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ. لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم.
تہجد اور فجر ربھا شتھے جار رحمت پرنو پربھات ہوئے تار.